ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শুভ সন্ধ্যা। বাংলাদেশে এখন রাত 10টা, ভারতে রাত 9:30, আর এখানে ওয়াশিংটনে আমাদের স্টুডিও ঘড়িতে বেলা 12টা। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি শতরূপা বড়ুয়া। আজকের আয়োজনে থাকছে ঢাকা থেকে জহুরুল আলমের প্রতিবেদন।
বাংলাদেশের পরিকল্পনা মন্ত্রী AHM মোস্তফা কামাল দাবি করেছেন, দেশের মানুষের মাথাপিছু বার্ষিক গড় আয়ের পরিমাণ বর্তমানে দাঁড়িয়েছে $1,180।
গৌতম গুপ্তের টেলিফোন বার্তা কলকাতা থেকে।
আমেরিকান সেন্টারের হামলায় অভিযুক্ত দুই অপরাধীর মৃত্যুদণ্ড মুকুম করে দিল সুপ্রিম কোর্ট।
আর রয়েছে আমাদের বুধবারের বিশেষ আয়োজন কল ইন শো হ্যালো ওয়াশিংটন। আজকের বিষয় ভারতের নির্বাচনোত্তর রাজনৈতিক পটভূমি। তবে সবার আগে বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি তাহিরা কিবরিয়া। নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলের দুটি গ্রামে সন্দেহভাজন ইসলামিস্ট জঙ্গিরা প্রায় 30 জনকে হত্যা করেছে। গত মাসে যে গ্রাম থেকে স্কুলের মেয়েদের অপহরণ করা হয়েছিল সেই চিবুকের কাছেই গ্রাম দুটি অবস্থিত। আলাগার্নোর প্রত্যক্ষদর্শীরা বলছে, মঙ্গলবার রাতে বন্দুকধারীরা অতর্কিতে হামলা চালিয়ে অন্তত 17 জনকে হত্যা করেছে। তারা বলছে, আক্রমণকারীরা খাদ্যদ্রব্য নিয়ে যায় এবং বাড়িঘরে আগুন লাগিয়ে দেয়। সাওয়ার কাছাকাছি এলাকার গ্রামবাসীরা বলছে, সোমবার বন্দুকধারীদের আক্রমণে অন্তত 10 জন নিহত হয়েছে। এর আগে মধ্যাঞ্চলের জোস শহরে দুটি বোমা বিস্ফোরণে অন্তত 118 জন নিহত হয়েছে। একটি ব্যস্ত বাজার এলাকায় কয়েক মিনিটের ব্যবধানে দুটো বিস্ফোরণ ঘটে। এ পর্যন্ত আক্রমণের দায়িত্ব কেউ স্বীকার করেনি, তবে সন্দেহ যে চরমপন্থী ইসলামিস্ট জঙ্গি দল বোকো হারামি এর জন্য দায়ী। গত এক দশক ধরে আলাপ আলোচনার পর চীন এবং রাশিয়ার মধ্যে $40,000 কোটি প্রাকৃতিক গ্যাস চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বুধবার সাংহাইয়ে 30 বছর মেয়াদের চুক্তিটি স্বাক্ষরিত হয়। রাশিয়া সাইবেরিয়া থেকে পাইপলাইনের মাধ্যমে চীনকে গ্যাস সরবরাহ করবে। পাইপলাইনের তৈরির পর 2018 সাল নাগাদ সরবরাহ শুরু হবে বলে ধারণা করা হচ্ছে। জ্বালানি বিভাগের নির্বাহী কর্মকর্তারা যখন চুক্তিতে সাক্ষ্য দেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং তা প্রত্যক্ষ করেন। বাংলাদেশের পরিকল্পনা মন্ত্রী AHM মোস্তফা কামাল দাবি করেছেন, দেশের মানুষের মাথাপিছু বার্ষিক গড় আয়ের পরিমাণ বর্তমানে দাঁড়িয়েছে $1,180। এ সম্পর্কেই বিস্তারিত রিপোর্টটি শুনুন জহুরুল আলমের কাছে।
বুধবার ঢাকায় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির এক বৈঠক শেষে পরিকল্পনা মন্ত্রী সাংবাদিকদের বলেন, এর আগে মাথাপিছু বার্ষিক গড় আয় ছিল $1,044। তিনি আরো দাবি করেছেন যে চলতি 2013-14 অর্থ বছরে GDP গড় প্রবৃদ্ধির হার দাঁড়াবে 6.12%। এ প্রসঙ্গে মোস্তফা কামাল বলেন,
প্রথম সংবাদটি হচ্ছে আমাদের মাথাপিছু আয় $1,044 ছিল, সেটা এখন কিন্তু $1,044 আমরা নেই, কারণ আমাদের মাথার কিছু আয় হচ্ছে $1,180। কয়েকটি মাস আমাদের সহিংস রাজনীতি মাঝে আমাদেরকে
তবে বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংক ADB 2013-14 অর্থ বছরে বাংলাদেশের GDP প্রবৃদ্ধির হার যথাক্রমে 5.4 ও 5.6% হবে বলে পূর্বাভাস দিয়েছে। এদিকে ADB বাংলাদেশের 10 লক্ষ তরুণ তরুণীকে কারিগরি ও প্রযুক্তি শিক্ষা প্রদানের জন্য $35 কোটি অর্থাৎ $2,714 কোটি ঋণ প্রদানের ঘোষণা দিয়েছে। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত শিরো সাদোশিমা দেশে গুম, খুন ও নিখোঁজ হওয়ার সব ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি আরও বলেছেন, বাংলাদেশ বিনিয়োগের ক্ষেত্রে সফল হয়েছে। এ সম্পর্কে ঢাকা থেকে বিস্তারিত জানিয়েছেন মতিউর রহমান চৌধুরী।
বাংলাদেশে সাম্প্রতিক অপহরণ ও খুনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত শিরো সাদোশিমা। কূটনৈতিক সংবাদদাতাদের সংগঠন ডিকাবের এক মত বিনিময় সভায় বুধবার তিনি উদ্বেগ প্রকাশ করেন। বর্তমান সরকারের সঙ্গে কাজ করতে সমস্যা নেই জানিয়ে জাপানি রাষ্ট্রদূত বলেন, 5ই জানুয়ারি নির্বাচন সংবিধানের অধীনেই অনুষ্ঠিত হয়েছে, তবে আমরা সবাই জানি এদেশের মানুষ তাদের রাজনৈতিক পছন্দ বেছে নিতে চেয়েছিল। সব রাজনৈতিক দলকে চিন্তা করতে হবে কেন তারা জনগণকে এই অধিকারে ব্যর্থ হয়েছে। সামনের দিনগুলোতে জনগণকে তাদের পছন্দ বেছে ভ্যাকসিন নেওয়ার অধিকার দিতে রাজনৈতিক দলগুলো অক্ষম হতে বসতে পারবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফর নিয়ে কথা বলেন সাদাশিমো। তিনি বলেন, 25 মে শেখ হাসিনার জাপান সফর সম্পর্ক উন্নয়নে সুযোগ হিসেবে কাজ করবে। বাণিজ্যের ক্ষেত্রে বাংলাদেশ পশ্চিমের দেশগুলোর সঙ্গে সফল হয়েছে উল্লেখ করে তিনি বলেন, পূর্বের দেশগুলোতেও বিশাল বাণিজ্য সম্ভাবনা রয়েছে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
আপনারা এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
আমেরিকান সেন্টারের হামলায় অভিযুক্ত দুই অপরাধীর মৃত্যুদণ্ড ভারতের সুপ্রিম কোর্ট মওকুফ করে দিয়েছে। এ সম্পর্কে কলকাতা থেকে রিপোর্ট পাঠিয়েছেন গৌতম গুপ্ত।
2002 সালের জানুয়ারি মাসে কলকাতার আমেরিকান সেন্টারের উপর হামলায় অভিযুক্ত আফতাব আনসারি ও জামিল নাসিরুদ্দিনের মৃত্যুদণ্ডের আদেশ মকুব করে দিল সুপ্রিম কোর্ট। বুধবার শীর্ষ আদালত আদেশ দিয়েছে মৃত্যুদণ্ডের বদলে আনসারির আমৃত্যু কারাবাস ও জামিলের মৃত্যুদণ্ডের বদলে 30 বছর কারাবাসের শাস্তি হল। পরপর নিম্ন আদালত ও কলকাতা হাইকোর্ট মৃত্যুদণ্ডেই সায় দিলেও সুপ্রিম কোর্ট শেষ পর্যন্ত শাস্তি বদল করল। ওই হামলায় মারা গিয়েছিলেন কলকাতা পুলিশের 5 জন জওয়ান। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
ভারতের পশ্চিমবঙ্গে বামপন্থীদের শোচনীয় পতন হয়েছে বলে বিশ্লেষকেরা মনে করেন। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন গৌতম গুপ্ত তার আরেকটি রিপোর্টে।
পশ্চিমবঙ্গের 2006 সালের বিধানসভা নির্বাচনে 50.18% ভোট পেয়ে বামফ্রন্ট জিতেছিল 234টি আসন, সেটি তাদের সবচেয়ে ভালো ফলাফল। কিন্তু 2008-এর পঞ্চায়েতে ভোট সামান্য কমে হল 49.49%। 2009-এর লোকসভা ভোটে আরও কমে গেল 43.63%। 2011-এর বিধানসভা নির্বাচনে বামেরা পেলেন 42.47% ভোট। 2013-এর পঞ্চায়েত ভোটে বামেদের প্রাপ্তি 36.09% ভোট। আর সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে বামেরা পেয়েছেন মাত্র 29.50% ভোট। তাদের আরো দুর্ভাগ্য, এই ভোটের বিনিময়ে তাদেরও আসন সংখ্যা 2টি, আবার মাত্র 17% ভোট পেয়ে বিজেপিরও আসনের প্রাপ্তি ওই 2টি। দেশজুড়েই বামেদের এমন খারাপ সময় আর আসেনি। লোকসভায় তাদের সর্বমোট আসন এবার 11টি মাত্র। অবশ্য এই হারের দায়িত্ব নিয়ে দলের নেতৃত্ব যে পদত্যাগ করতে চেয়েছেন তেমনও নয়। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বুধবার ইউক্রেনের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের বৈধতা নিয়ে সংশয় ব্যক্ত করেছেন। তবে তিনি বলেছেন, রবিবারের নির্বাচনের অনুকূল পরিবেশ সৃষ্টির জন্যই রাশিয়া ইউক্রেনের সীমান্ত থেকে তাদের সেনা প্রত্যাহার করে নিচ্ছে। চীন সফরের শেষ দিনে সাংহাইয়ে সাংবাদিকদের সঙ্গে আলোচনাকালে তিনি বলেছেন, তার ভাষায়, ইউক্রেনের দক্ষিণ পূর্বাঞ্চলের মানুষের ওপরে যারা লাগাতার অত্যাচার করেছে এবং যাদের অতীত অভিজ্ঞতায় রয়েছে সংবাদ মাধ্যমের কাজে বাধা দেওয়া, ওইসব মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করা কঠিন হবে। তিনি ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়াপন্থী বিচ্ছিন্নতাবাদীদের ওপর ইউক্রেন সরকারের নিরাপত্তা বাহিনীর দমন অভিযান এবং ওই অঞ্চলে রাশিয়ার সংবাদ সংস্থার জন্য কর্মরত রাশিয়ার সাংবাদিকদের আটক করার কথা উল্লেখ করেছেন। মিশরের একটি আদালত ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারককে সরকারি তহবিল তশরুফ করার অভিযোগে 3 বছরের কারাদণ্ড দিয়েছে। বুধবার বিচারক যখন রায় ঘোষণা করছিলেন, তখন সাবেক প্রেসিডেন্টকে খাঁচায় আবদ্ধ অবস্থায় রাখা হয়। একই অভিযোগে তার 2 ছেলেকে 4 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। 2011 সালে এক গণ অভ্যুত্থানে মুবারককে ক্ষমতাচ্যুত করা হয়। এই গণ অভ্যুত্থান ছিল আরব বসন্তের অংশ এবং পরে যা মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ে। পাকিস্তানের সামরিক বাহিনী বলছে উত্তর পশ্চিমাঞ্চলের উপজাতি এলাকায় বিমান হামলায় অন্তত 60 জন জঙ্গি নিহত হয়েছে। সামরিক বাহিনীর প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, উত্তরাঞ্চলের ওয়াজারিস্তানে বিমান হামলায় বেশ কিছু কট্টরপন্থী জঙ্গি কমান্ডারসহ বিদেশিও নিহত হয়েছে। কেন্দ্রের নতুন সরকারের কাছে এই মুহূর্তে পৃথক গোর্খাল্যান্ডের দাবিতে চাপ সৃষ্টি না করলেও তারা দাবি থেকে সরবে না বলে জানিয়েছেন গোর্খা জনমুক্তি মোর্চার নেতা বিমল গুরুং। এ সম্পর্কে কলকাতা সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
দেশের ষোড়শ লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের পাহাড়ে পৃথক গোর্খাল্যান্ডের দাবির ইস্যুতে গোর্খা জনমুক্তি মোর্চা বিজেপির সঙ্গে জোট করলেও এই মুহূর্তে গোর্খা জনমুক্তি মোর্চা দিল্লির নতুন সরকারকে পৃথক গোর্খাল্যান্ডের দাবিতে সেরকম কোন চাপ সৃষ্টি না করলেও তারা তাদের দাবি থেকে সরবে না। এ প্রসঙ্গে গোর্খা জনমুক্তি মোর্চার নেতা বিমল গুরুং সাংবাদিকদের জানিয়েছেন, সবে তো কেন্দ্রে নতুন সরকার হচ্ছে, তাদের দল এই নতুন সরকারকে সব রকম সহযোগিতা করবে। এরাজ্যে আগামী দিন তাদের দলের সঙ্গে বিজেপির জোট যাতে আরো মজবুত হয় তার তারা চেষ্টা করবেন। সেই সঙ্গে বিমল গুরুং সাংবাদিকদের আরো জানিয়েছেন, বিজেপি শেষ মুহূর্তে তাদের দলীয় ইস্তাহারে গোর্খাল্যান্ডের কথা যোগ করেছিল, তাই নরেন্দ্র মোদী নিশ্চয়ই আগামী দিন কথা রাখবেন এবং তারা তা পূরণ করতে চেষ্টা যেমন চালিয়ে যাবেন এবং তাদের দাবি থেকেও তারা সরবে না বলেও জানিয়েছেন। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
বিশ্ব সংবাদ এখানেই শেষ হলো। ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন শর্ট ওয়েভ ২৫, ৩১ ও ৪১ মিটার ব্যান্ডে যথাক্রমে ১৫৭৫, ৭৪০৫ ও ১১৮৫০ কিলোহার্টজে এবং মিডিয়াম ওয়েভ ১৯০ মিটারে। এবার শুরু হচ্ছে আমাদের বুধবারের আয়োজন কলিন শো হ্যালো ওয়াশিংটন। আজকের বিষয় ভারতের নির্বাচনোত্তর রাজনৈতিক পটভূমি। সঞ্চালন করছেন সরকার কবিরউদ্দিন।
ধন্যবাদ শতরূপা। শুরু হচ্ছে আমাদের আজকের হ্যালো ওয়াশিংটন। যেমন শতরূপা বড়ুয়াই মাত্র বললেন, ভারতের নির্বাচনোত্তর রাজনৈতিক পটভূমি, এ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানের জন্য অতিথি উত্তরদাতা প্যানেলে রয়েছেন পশ্চিমবঙ্গ ভারত থেকে বর্ধমান ইউনিভার্সিটির অধ্যাপক ডক্টর সৈয়দ তানভীর নাসরিন, রয়েছেন ঢাকা থেকে নিরাপত্তা বিশেষজ্ঞ রাজনৈতিক ভাষ্যকার জেনারেল সাখাওয়াত হুসেন, এবং এদিকে নিউ ইয়র্ক থেকে রয়েছেন বিশিষ্ট অর্থনীতিবিদ সংবাদ বিশ্লেষক ডক্টর সেলিম জাহান। এ তিন অতিথি উত্তরদাতা আমাদের শ্রোতাদের প্রশ্ন মন্তব্যের জবাব দেবেন আজকের অনুষ্ঠানে। আর হ্যাঁ, এ অনুষ্ঠানে শ্রোতাদের বা উত্তরদাতাদের মন্তব্য বক্তব্য সবই তাদের নিজস্ব মতামত, ভয়েস অফ আমেরিকা কর্তৃপক্ষের ওপর তার দায় দায়িত্ব বর্তায় না। ধন্যবাদ। এখন তাহলে শুরু করছি, সরাসরি চলে যাচ্ছি আন্তর্জাতিক টেলিকনফারেন্স লাইনে। একই প্রশ্ন বা মন্তব্য নিয়ে প্রত্যেক অতিথি উত্তরদাতার কাছে যাওয়া সম্ভব নাও হতে পারে। প্রশ্নকর্তারা প্রশ্ন বা মন্তব্য সংক্ষিপ্ত করবেন দয়া করে, উত্তরদাতারাও বক্তব্য দীর্ঘ না করলে বাধিত হব। আর হ্যাঁ, ভালো কথা, অনুষ্ঠানের লক্ষ্য জ্ঞানানুশীলন, খবরাখবর জানা, তথ্য সংগ্রহ, বিশেষ কোনো দেশ কাল পাত্র সমাজ বা ঘটনার প্রতি অঙ্গুলি নির্দেশ নয়, বুদ্ধিদীপ্ত আলোচনাই কাম্য আমাদের। এখন তাহলে শুরু করছি, চলে যাচ্ছি আন্তর্জাতিক টেলিকনফারেন্স লাইনে। কল করছেন নতুন দিল্লি ভারত থেকে প্রফেসর অমিতাভ বসু। হ্যালো,
নমস্কার।
নমস্কার,
নতুন দিল্লি থেকে অমিতাভ বসু বলছি। ক্ষীণ বর্ষা আর অনাবৃষ্টির ভবিষ্যৎবাণীর পরিপ্রেক্ষিতে সরকার কি নীতি অনুসরণ করবে যা সম্ভাব্য উগ্র মুদ্রাস্ফীতি নিবারণ করতে পারে? দ্বিতীয়ত, আগামী বাজেটে সরকার কি কি বিষয়ের ওপর দৃষ্টি দেবে যা অর্থনৈতিক উন্নয়নের সহায়ক হবে এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে? তৃতীয়, খাদ্য ও জ্বালানির ওপর সরকারের ভর্তুকি নীতি কি হবে যা সাধারণ মানুষের ব্যয়ের বোঝা হ্রাস করতে পারে? চতুর্থত, ভ্রষ্টাচার রোধ আর নিরাপত্তা সুনিশ্চিত করতে সরকার কি পদক্ষেপ নেবে? এবং সবশেষে, সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি সরকার কি মনোভাব নেবে? আজকের অনুষ্ঠানে মাননীয় অতিথিবর্গের কাছে এই বিষয়গুলির ওপর তাঁদের মতামত জানবার অপেক্ষায় রইলাম। নমস্কার।
প্রফেসর অমিতাভ বসু, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। প্রতিকূল আবহাওয়া, বাজেট, খাদ্য এবং জ্বালানি খাতের ভর্তুকি, এবং রয়েছে ভ্রষ্টাচার, যেটা ভারতে বেশ কিছুদিন থেকে একটা সমস্যা হয়ে দেখা দিয়েছে, এবং সেই সঙ্গে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি মনোভাব, এই সবের ওপরে আলোকপাত করেছেন প্রফেসর অমিতাভ বসু। তো আমরা প্রথমেই যাচ্ছি বর্ধমানে, যাচ্ছি প্রফেসর তানভীর নাসরিনের কাছে অমিতাভ বসুর মন্তব্যের উপর মন্তব্য করার জন্য। প্রফেসর নাসরিন
নমস্কার।
নমস্কার।
তিনি যে যতগুলো প্রশ্নের কথা বললেন, চারটি বিষয় তিনি উপস্থাপন করেছেন প্রফেসর বসু, তার মধ্যে এখন আমাদের সরকার শপথ নেননি আমাদের দেশে, কাজেই এই মুহূর্তে উগ্র মুদ্রাস্ফীতি রোধে তারা কি করবেন, কোন দিকে যাবেন, এগুলো আসলে আমরা স্পেকুলেট ছাড়া খুব বেশি কিছু করতে পারি না।
প্রতিকূল আবহাওয়া আমরা স্পেকুলেটই করব, এখন তো নিশ্চিত করে বলা যাবে না,
তবে অবশ্যই নতুন কর্মসংস্থান এই সরকারের কাছে একটা খুব বড় চ্যালেঞ্জ। কারণ যদিও মনে করা হচ্ছে যে একটা হিন্দুত্ব হাওয়া ইত্যাদির কথা বলা হচ্ছে বিভিন্ন স্থানে, কিন্তু আসলে যে নাগরিক ভোট ব্যাংকের ওপর ভিত্তি করে এই সরকার ক্ষমতায় আসছেন 284 জন সাংসদকে নিয়ে, সেখানে কিন্তু একটা নাগরিক এক্সপেকটেশন, একটা সেকুলার এক্সপেকটেশনই তাদের কাছে বিভিন্ন শ্রেণীর মানুষের রয়েছে। কাজেই সেখানে এই ভ্রষ্টাচার রোধ, সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি তাদের দায়বদ্ধতা, বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি দায়বদ্ধতা, এগুলোর ওপরে কিন্তু খুব বেশি করে সরকারের নজর দেওয়া প্রয়োজন হয়ে পড়বে আগামী দিনে। একটি বিশেষ ধর্মীয় সম্প্রদায়ের বিশেষ কিছু রক্ষণশীল মনোভাব নয়। এবং আমার যেটা মনে হয়, এই সরকারের কাছে আগামী দিনে সংস্কৃতি, অর্থনীতি, শিক্ষা এবং জেন্ডার রিলেশন, এই চারটি জিনিস খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এবং এই যে পরিবর্তনের যে কথাটা এই নতুন সরকার আসবার আগে তাদের প্রচারে বারবার নিয়ে আসছিলেন, সেখানে উগ্র মুদ্রাস্ফীতিকে নিয়ন্ত্রণ করা, এগুলো তো নতুন সরকারের দায়িত্বের মধ্যেই পড়বে বলে মনে করা হয়।
যে প্রথমত প্রারম্ভিক মন্তব্য প্রফেসর অমিতাভ বসুর মন্তব্যের ওপর, এবং সেই সঙ্গে সংখ্যালঘু সম্প্রদায়ের ব্যাপারে ভবিষ্যৎ সরকারের মনোভাব কী রকম হতে পারে, নিরাপত্তা বিশেষজ্ঞ হিসেবে আপনি কী মনে করেন জেনারেল সখাওয়াত?
ধন্যবাদ। প্রথমত যে প্রশ্নগুলো উত্থাপন করেছে, নেহায়েতই সেগুলো ভারতীয় যে অর্থনীতি বিষয়টি আছে সেটা, তবে আমরা দূরের থেকে যা দেখেছি, নরেন্দ্র মোদীর অন্যতম স্লোগান ছিল বিকাশ, উন্নয়ন, এবং সেই উন্নয়নের ধারায় যদি এই সরকারকে রাখতে হয়, তাদের মেইন এজেন্ডা, সেই উন্নয়নটা কিন্তু কোনো গোষ্ঠীকে বাদ দিয়ে বা কোনো গোষ্ঠীকে ইগনোর করে সে কোনো দেশে সেটা উন্নয়ন হতে পারে না। বিশেষ করে ভারতের মতো জায়গায় যেখানে অন্যান্য মাইনরিটির সাথে বিশাল সংখ্যায় একটি মুসলিম মাইনরিটি রয়েছে, প্রায় 18 কোটি, এবং 15% ভারতীয় পপুলেশনের 15% মুসলিম। যখনই কমিউনাল প্রশ্নটা আসে ভারতের বিভিন্ন জায়গায়, বিশেষ করে যেখান থেকে নরেন্দ্র মোদী এসেছেন গুজরাট অঞ্চলে, সেটা কিন্তু হিন্দু মুসলমান বিষয়টি চলে আসে। অন্যান্য যে মাইনরিটি আছে তাদের বিষয় থাকলেও কিন্তু হিন্দু মুসলমান দাঙ্গাটাই কিন্তু আমরা বেশি দেখছি 1947-এর পরে। এবং 1947-এর পরে আমার মনে হয় যে গুজরাটের ব্যাকগ্রাউন্ড যদি দেখা যায়, সেখানে সবচেয়ে বেশি দাঙ্গা হয়েছে। এবং 47-এর পরে 2002 সালের আগ পর্যন্ত যে বড় দাঙ্গাটি হয়েছিল সেটা ছিল 1969-এ, যখন কংগ্রেস সরকার যাকে মোটামুটি একটা সেকুলার পন্থী বলে মনে করা হয় এখনো, সে কংগ্রেস সরকার ছিল গুজরাটে, এবং তখনও কিন্তু ব্লেম করা হয়েছিল উগ্র হিন্দুবাদী সংগঠন RSS এবং বিশ্ব হিন্দু পরিষদ এর মেম্বারদের, জনসংঘকেও বলা হয়েছিল যে এর পিছনে রয়েছে, যেটা কংগ্রেসের সরকার দায়িত্ব চাপিয়েছিলেন। যেটা আমি এই মুহূর্তে বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে নরেন্দ্র মোদীর উত্থান যদি আমরা দেখি, তার ব্যাকগ্রাউন্ড যদি আমরা দেখি, তিনি স্মল ট্রেডার্স বা ছোট ব্যবসার একটা ক্ষেত্র থেকে বড় হয়েছেন। ওনার পিতা ছোট ব্যবসায়ী, সেই ছোট ব্যবসা থেকে নরেন্দ্র মোদী রাজনীতি এসেছেন, দীর্ঘ পথ পার হয়ে। এবং বিজেপি কিন্তু আমরা আমি আবার বলছি যেহেতু আমরা দুবার থেকে যা দেখেছি বিজেপি রিসেন্টলি ডাইরেক্ট ফরেন ইনভেস্টমেন্ট খুচরা বাজারে এটা বিরোধিতা করেছিল। এখন সেই বিজেপি এখন সরকার আবার এসছে বিকাশের শব্দটা নিয়ে, এখন এটাই হবে হয়তো তাদের প্রধান লক্ষ্য যে ভারতের নাগরিকদের জন্য অর্থনৈতিক উন্নতি যেটা অনেকটা পিছিয়ে পড়ে গেছিল 5% মতো গ্রোথ সেটাকে এগিয়ে নিয়ে যাওয়া, এবং সেই এগিয়ে নিতে গেলে ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে একটি স্থিতিশীল অবস্থা কমিউনাল হারমোনি স্টেজে ছিল তার প্রয়োজন। যদি কমিউনাল হারমোনি রাখতে না পারে তবে বিকাশের বিষয়ে আমার মনে হয় নরেন্দ্র মোদী সরকার
আমরা নরেন্দ্র মোদীর এই মূল যে থিম, এই যে প্ল্যাটফর্ম, যে বিকাশ, ডেভেলপমেন্ট, উন্নয়ন, এটা নিয়ে আপনার সঙ্গে এর আগেও আমরা একাধিকবার কথা বলেছি। আজকের আলোচনায় এই প্রারম্ভিক মন্তব্যের সঙ্গে আমরা আপনার কাছ থেকে জানতে চাইব যে নরেন্দ্র মোদী 6 কোটি মানুষের যে গুজরাতে যে গুজরাত মডেল ইমপ্লিমেন্ট করতে পেরেছিলেন সাকসেসফুলি, সেইটা এখন দিল্লিতে এসে 125 কোটি মানুষের অর্থনীতির মধ্যে ওই মডেল কতখানি প্রয়োগ করতে পারবেন বলে আপনি মনে করেন?
আমার মনে হয় যে আপনার প্রশ্নের সঙ্গে এর আগে যে প্রশ্নটি উত্থাপিত হয়েছিল তাতে যদি সংযোজিত করে শুধুমাত্র অর্থনৈতিক বিষয়ের উপরে যদি দৃষ্টিপাত করি তাহলে সুশাসনের মাধ্যমে বিকাশ এই বাক্যটিকে যদি আমরা তার প্রতি যদি দৃষ্টিপাত করি তাহলে আমি মনে করি যে 5টি বিষয়ের উপরে জোর দেওয়া প্রয়োজন। একটি বিষয় হচ্ছে যে প্রবৃদ্ধি অর্জন করলে পরেই হবে না, সেই প্রবৃদ্ধি বিস্তৃতভাবে ব্যাপকভাবে ভিত্তিক কিনা সেটা দেখতে হবে, সেই প্রবৃদ্ধিকে মূলত দারিদ্র অভিমুখীন বা দারিদ্র দূরীকরণ অভিমুখীন এবং বৈষম্য দূরীকরণ অভিমুখীনের দিকে যেতে হবে সেটা একটা কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে কর্মসংস্থান নিশ্চিতভাবে বাড়াতে হবে এবং বিশেষত ভারতের কৃষিখাতকে গুরুত্ব দিতে হবে, শুধুমাত্র তথ্য প্রযুক্তির মাধ্যমে প্রবৃদ্ধি যেটা অর্জিত হয় সেটার ভিত্তি কিন্তু অত্যন্ত সীমাবদ্ধ, এবং সেই ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে যে এই নরেন্দ্র মোদী এবং তার সরকারের প্রতি বড় বড় পুঁজির একটা বিশেষ সমর্থন রয়েছে কিন্তু সেই সঙ্গে সঙ্গে ছোট পুঁজি এবং ছোট ব্যবসায়ী তাদের প্রতিও দৃষ্টিপাত করতে হবে। 3 নম্বর হচ্ছে যে সুশাসনের কথা যদি আমরা বলি তাহলে পরে বর্তমানে ভারতে সুশাসনের জন্য যথাযথ ব্যবস্থা নিতে হবে। আমরা জানি যে দুর্নীতি একটি বিরাট বিষয় এবং সেই দুর্নীতিকে কি করে রোধ করতে হয় সেটার ব্যাপারেও আমার মনে হয় যে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। 4 নম্বর কথা হচ্ছে যে এই সুশাসনের কথা যদি আমরা বলি তাহলে পরে ভারতের নীতিমালায় ভারতের প্রাতিষ্ঠানিকভাবে কাঠামোগত সংস্কার কিন্তু একান্তভাবেই প্রয়োজন, এবং এই সমস্ত কাঠামোগত সংস্কার না করলে পরে প্রবৃদ্ধি এবং প্রবৃদ্ধিকে দারিদ্র অভিমুখীন বা বৈষম্য দূরীকরণ অভিমুখীন কিন্তু করা যাবে না। এবং 5 নম্বর এবং শেষ কথা হচ্ছে যে ভারতের কেন্দ্রীয়ভাবে যে সমস্ত নীতিমালা নেওয়া হবে এবং ভারতের কেন্দ্রীয় সরকারকে কিন্তু বিভিন্ন যে প্রদেশগুলো রয়েছে রাজ্যগুলো রয়েছে সেই রাজ্য সরকারের মধ্যে যে সমস্ত নীতিমালা তার মধ্যে একটা সমন্বয় সাধন করতে হবে।
জি, আমাদের পরবর্তী কলার প্রফেসর নাজমা হক। প্রফেসর নাজমা হক কল করছেন ঢাকা বাংলাদেশ থেকে। হ্যালো,
বিজেপির কট্টর হিন্দুপন্থীদের প্রচন্ড চাপ যে মোদীর উপর থাকবে না তা কখনোই ভাবা যাবে না। এদেশের সব সরকারই ভারতের প্রতি একটা সাবসিস্টেন্ট অ্যাটিটিউড দেখিয়ে এসেছে, নিজেদের ক্ষমতায় টিকিয়ে রাখতে দেশের ন্যায্য দাবি বিসর্জন দিয়ে ভারতের অন্যায্য দাবি অন্যায় আবদার মেনে নিয়ে দেশের অপরিসীম ক্ষতি করেছে। দেশের প্রতি আনুগত্য না দেখে ভারতের প্রতি আনুগত্য দেখিয়ে নিজেদের চরম হীনমন্যতা প্রকাশ করেছে। তাই আশঙ্কা করি মোদীর মতো শক্তিশালী সরকার বাংলাদেশকে কতটুকু গুরুত্ব দেবে ও সম্মান করবে। আমাদের যেমন ভারতকে প্রয়োজন ভারতেরও আমাদেরকে তেমনি প্রয়োজন, একথা যেন আমরা কেউই বিশেষ আমাদের রাজনীতিবিদরা এবং সরকার এক মুহূর্তের জন্যও না ভুলি। ধন্যবাদ।
প্রফেসর তানভীর নাসরিন, আপনি বাংলাদেশের একজন নাগরিকের বক্তব্য শুনলেন, তার দৃষ্টিভঙ্গি শুনলেন, ভারতের নাগরিক হিসেবে আপনি কিভাবে জবাব দেবেন এর? পাল্টা মন্তব্য।
হ্যাঁ, আমার একটু দুঃখই হলো শ্রীমতী নাজমা হকের এই আশঙ্কার কথা শুনে। আসলে আমরা প্রতিবেশীরা কখনোই পরস্পরকে খুব বেশি, পরস্পরের প্রতি খুব বেশি আস্থা পোষণ করতে পারিনি, পরস্পরকে খুব বেশি বিশ্বাস করতে পারিনি। সেটা ব্যক্তিগত সামাজিক স্তরেও যেমন, রাষ্ট্রনৈতিক স্তরেও সেরকমই দেখা গিয়েছে। সেটা আমাদের পক্ষে, মানব সভ্যতার পক্ষে খুবই দুর্ভাগ্যের বিষয়। কিন্তু আমরা আশা করি এবং আশা রাখি যে ভারতবর্ষ কিন্তু শেষ পর্যন্ত একটি ধর্মনিরপেক্ষ, অসাম্প্রদায়িক, সমন্বয় ধর্মী সংস্কৃতিতে বিশ্বাসী, সোশ্যাল ইনক্লুশনের তত্ত্বে বিশ্বাসী। এবং যে কথা শ্রীমতী নাজমা হক প্রথমে বললেন যে এগুলো বাজার গরম করা ভাষণই ছিল, কারণ বিভিন্ন জায়গায় আমরা যদি এই দেশ জুড়ে ইলেকশন অ্যানালিসিসের একটু চেষ্টা করি, তাহলে আমরা দেখব কিন্তু যে স্থানীয় যে বিষয়গুলো, যেমন ধরুন অমৃতসরে যে ক্যাপ্টেন অমরিন্দর সিং কংগ্রেসের, তিনি কিন্তু বিজেপির অরুণ জেটলির মতো হেভিওয়েট নেতাকে হারিয়ে দিয়েছেন। কাজেই যদি এই ধরনের কোনো অভিব্যক্তি, কোনো প্রকাশ লক্ষ্য করা যায় যেখানে অন্যের প্রতি, অন্য সম্প্রদায়ের প্রতি, অন্য দেশের প্রতি বিশেষ অসূয়া প্রকাশিত হচ্ছে কোনো মোটিভেশন ছাড়াই, অন্যদিক থেকে কোনো প্রভোকেশন ছাড়াই, তাহলে কিন্তু সেটা ভারতবর্ষের মানুষ সাধারণভাবে, তিনি যে যিনিই ক্ষমতায় থাকুন না কেন, খুব সহ্য করেন না। কারণ এটা ভারতবর্ষের সাধারণ সংস্কৃতির মধ্যেই রয়েছে। তখন কিন্তু প্রোটেস্টটা এমনিই ভিতর থেকে আসবে। এবং মোদি সরকার যদিও একটা হিন্দুত্বের হাওয়া ইত্যাদি তুলে এসেছেন, এর আগে যিনি বললেন জেনারেল হুসেন, সরি, সেলিম জাহান যিনি বললেন, সেখানে কিন্তু এই যে কথাটা, এই ভ্রষ্টাচারের বিরুদ্ধে যে কথাগুলো, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কারণ আমাদের দেশে ধরুন প্রথম ভ্রষ্টাচারের বিরুদ্ধে হাওয়াটা তুলেছিল আম আদমি পার্টি, মানে অনেকেরই প্রতিবাদ প্রতিরোধ ছিল, কিন্তু নির্বাচনে আমরা দেখলাম তারা একদম নস্যাৎ হয়ে গিয়েছেন। কাজেই বিজেপির প্রতি যে আস্থা মানুষ পোষণ করেছেন, আমরা আশা করছি যে তারা সেই আশা অনুরূপ কর্মই করবেন।
অর্থনীতি ক্ষেত্রেও এর আগে আমরা দেখেছি যে একটার পর একটা কৃষকদের আত্মহননের ঘটনা দেখেছি, তো সেদিক থেকে নাজমা হকের মন্তব্য কতখানি ধোপে টেকে বলে মনে করেন জেনারেল সাখাওয়াত?
তারও আগে প্রফেসর অমিতাভ বসু যে কথা বললেন যে প্রতিকূল আবহাওয়া ইত্যাদি, আমরা এরকম, মানে ভারতবর্ষ এত বড় দেশ, আমরা নিশ্চয়ই যে কোনো মানুষের দারিদ্র্যের কারণে আত্মহত্যার জন্য আমরা সকলেই ব্যথিত হই, কিন্তু এর আগের সরকারের যে একেবারে কোনো অবদান ছিল না, মানে মনমোহন সিং যে 10 বছর সরকারে ছিলেন, প্রধানমন্ত্রীত্ব এর পদে ছিলেন, সেখানে যে রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট, যেটা এমএনরেগা আমাদের যেটা এসেছে, এবং খাদ্য ও শিক্ষার জন্য যে আইনি অধিকার ইত্যাদি করা হয়েছে, মুদ্রাস্ফীতি, এগুলো কিন্তু তার একটা সুদূর প্রসারী প্রভাব ক্রমে ক্রমে অর্থনীতিতে পড়বে
না। কিন্তু এই 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 সমস্যা তো মনমোহন সিং সরকারের আগেও ছিল।
হ্যাঁ, না, এমএনরেগা এই সময়ে বিশেষভাবে এসেছে, লিগ্যাল রাইট টু ফুড অ্যান্ড এডুকেশন, এগুলো তার প্রয়োগের জায়গা। তবে মোদির কাছে এক্সপেকটেশন অনেক বেশি সাধারণ মানুষের, যে কারণে দেশ জুড়ে যে হাওয়া, এটাকে কিন্তু আমি কখনোই খুব গৈরিক হাওয়া বলে, অবশ্যই তার মধ্যে একটা গৈরিক উপাদান আছে, কিন্তু সেটা আমরা অস্বীকার করতে পারি না, কিন্তু এটাকে সম্পূর্ণত একটা গৈরিক হাওয়া বলে কিন্তু আমি খুব ভাবতে নারাজ। কারণ এই মুহূর্তে ভারতবর্ষের যে মধ্যবিত্ত, মধ্য এবং উচ্চ মধ্যবিত্ত, তারা কিন্তু, ধর্ম অবশ্যই একটা গুরুত্বপূর্ণ উপাদান অনেকেরই জীবনে, ব্যক্তিগত জীবনে, কিন্তু তারা অনেক বেশি সুখ, স্বাচ্ছন্দ্য, অর্থনৈতিক নিরাপত্তার কথা নিয়েই ভাবিত।
জি, আমরা টেলিভিশনের পর্দায় যেমন কিনা গতকাল দেখেছি যে নরেন্দ্র মোদী সংসদ ভবনে পৌঁছে সোপান সারির একেবারে নিচে বারবার সোপান সারিতে মাথা ঠেকিয়ে প্রণাম করে তারপরে গিয়ে উঠলেন, এই যে সাধারণ মানুষের সেন্টিমেন্টকে যেভাবে নাড়া দিচ্ছেন, তাতে আপনি যেমন কিনা বললেন যে এক্সপেকটেশন অনেক হাই, তো এই এক্সপেকটেশন পূরণ যদি সম্ভব না হয় তাহলে কী ধরনের প্রতিক্রিয়া দেখা দিতে পারে বলে মনে হয়। জেনারেল সাখাওয়াত যোগ করবেন কিছু?
না, এটা আপনার তিনি যা বললেন এগুলো তো সবই আপনার ভারতের অ্যাবসলুটলি নিজস্ব ব্যাপার, কিন্তু আমি প্রফেসর নাজমাহার যে বিষয়গুলো তুললেন, বিশেষ করে একজন বাংলাদেশি হিসাবে, আজকে বাংলাদেশে কিন্তু বিজেপির এই উত্থানের বিষয়ে একটা মিক্সড প্রতিক্রিয়া আছে। মিক্সড প্রতিক্রিয়া যদি আমরা পলিটিক্যাল সাইডটা দেখি এবং অন্য অন্যান্য বিষয় যদি দেখি, আমি শুরুতেই বলে রাখি বাংলাদেশ কিন্তু ভারতের জন্য